بسم الله الرحمن الرحيم
পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে।
এখনই আপনাদের সামনে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের দেশের গর্ব, যার সততা, একনিষ্ঠতা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে এই প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন, তার মতো তার শতব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে সময় দেওয়ার জন্য আমরা আপনাদের ও আমাদের সকলের পক্ষ থেকে তাকে জানাই প্রাণঢালা অভিনন্দন। তার উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে আরও সামনে পানে এগিয়ে চলার। তিনি হলেন জনাব আশরাফউদ্দিন, কনসাল জেনারেল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেদ্দা। আমরা তাকে তার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত ভাইরা, আমার আপনাদের মাঝে এখনই আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছেন। তিনি ইনশাআল্লাহ আপনাদের উদ্দেশ্যে আরও একটু বিশ্রাম নেওয়ার পর ইনশাআল্লাহ বক্তব্য রাখবেন। আমরা আমাদের আলোচনা এখানেই আমরা শেষ করছি, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা ইনশাআল্লাহ নীরবতার সাথে, ধৈর্যের সাথে এখানে বসে আমাদের সহযোগিতা করবেন। আমাদের পরবর্তী অনুষ্ঠানের যে পরবর্তী সূচি, সেই সূচিতে আমরা চলে যাচ্ছি। এখন আপনাদের সামনে আমাদের আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব সাইফউদ্দিন বেলাল সাহেব। আপনাদের সামনে সুদ এবং সুদের ভয়াবহতা সম্পর্কিত আলোচনা এবং তার কিভাবে প্রতিকার করা যায় সেই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করবেন। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম।
السلام عليكم ورحمة الله وبركاته। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد। فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون ترحمون وقال أيضا يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون وقال النبي عليه الصلاة والسلام فيما رواه البخاري ومسلم في صحيحيهما عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله قال رسول ان رسول الله صلى الله عليه وسلم قال لعن الله آكل الربا وموكله وشاهديه وكاتبه او كما قال عليه الصلاة والسلام।
আজকে আমাদের জেদ্দার এই কর্নিসে মুলতাকা সাইফির কর্মসূচির মধ্যে বিভিন্ন ভাষাভাষীদের মতো আজ আমাদের বাংলাভাষী ভাইদের জন্য যে সুযোগ করে দিয়েছেন, যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এর সাথে আজকে আমাদের এই অনুষ্ঠানের যিনি পরিচালক সভাপতি এবং আজকে আমাদের সবচেয়ে আকর্ষণীয় আমাদের প্রধান মেহমান ওলামায়ে কেরাম উপস্থিত আমার মুসলিম ভাতৃ ও পর্দাআলে বোনেরা, আজকে আমাদের যে বিষয় একটু আগে আপনারা শুনলেন, সুদের ভয়াবহতা এবং এর থেকে বাঁচার উপায় কি, আমি আপনাদের কতগুলি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আমাদের সৃষ্টিকর্তা কে, সন্দেহ আছে? রব কে? আল্লাহ। রব কাকে বলা হয়? যিনি আমাদের সব কিছুর দায় দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন, প্রতিপালক। যখন যা আমাদের প্রিয়জন, আমাদের শারীরিক মানসিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক উঠতে চলতে ফিরতে আমাদের সব কিছুর যিনি ব্যবস্থাপক, সবকিছু যিনি আমাদেরকে দান করেন তিনিই হচ্ছেন রব, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুধু আমাদের রব নয়, সবার রব। যেমন ভাবে মানুষের রব, জিনের রব, ফেরেশতাদের রব, পশু পাখি লতা পাতা 18,000 মাখলুকাত বলা হয় কোনো বর্ণনায়, সবার তিনি রব, সবারই ব্যবস্থা করেন। আল্লাহ রব্বুল আলামিন মোমিন মুসলমানদের যেমন ব্যবস্থা রব, কাফেরদেরও রব। সন্দেহ আছে? হিংস্র পশু তাদের রব কে? আল্লাহ। সাপ বিচ্ছু? আল্লাহ। সবার প্রতিপালক তিনি। জঙ্গলের বাঘ ভাল্লুকের খানা পিনার ব্যবস্থা তিনিই করেন, করেন না? গভীর পানির মধ্যে যত জীব জন্তু মাছ রয়েছে সবার রব তিনি। আজ আমাদের মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কি, অর্থনীতি, অর্থের প্রয়োজন। এই অর্থের প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনিই দিয়ে দিয়েছেন, ঠিক না? আর এই অর্থকে, এই প্রয়োজন মেটাবের জন্য যতগুলি পথ পন্থা, যত দিক ও বিভাগ, যত প্রকার হতে পারে সব কিছুর ব্যবস্থাপক তিনি, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের প্রয়োজন যা কিছু সব কিছুরই তিনি ব্যবস্থাপক, তিনি তাই তিনি রব। আমাদের জীবনে অর্থের প্রয়োজন আছে। অর্থ এমন একটা জিনিস, গরিব ধনী, সুখী দুঃখী, নারী পুরুষ, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, সবার প্রয়োজন আছে। প্রয়োজন নাই আমাদের নবীর অর্থের প্রয়োজন ছিল না? ছিল, সবার প্রয়োজন। তাহলে যে মহান রব্বুল আলামিন আমাদের রব, যিনি আমাদের এই প্রয়োজন দান করলেন, যিনি এই প্রয়োজন পূরণ করবেন না করবেন না, তিনি তো এই প্রয়োজন পূরণকারী, ঠিক না? সবার দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। এই পৃথিবীর কোন মানুষের কাছে, কোন শক্তির কাছে তিনি এটা দান দেন করেন নাই, এটা কোন পীর বুজুর্গের হাতে দেন নাই, কোন নবী রাসূলের হাতে না, কোন ফেরেশতার হাতে না, আমাদেরকে যারা ভালোবাসে আর যে ভালো কাউরই হাতে না। সবার রব কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আমরা রব মনে করি, মুসলমান থাকব না। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে যারাই চলাফেরা করে সবার সবার রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি আমাদের এই প্রয়োজন মিটাবের দায়িত্ব তার, আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থটাকে, এই অর্থ উপার্জনটাকে, অর্থের ব্যয়টাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছেন, একটা হালাল পথে আর একটা হলো
হারাম পথে। একটাকে হালাল করে দিয়েছেন, একটাকে হারাম করে দিয়েছেন। মা রব্বুল আলামিন আমাদের এই অর্থের প্রয়োজন মিটাবের জন্য কত উপকরণ, কত মাধ্যম, কত নিয়ম আর কত পদ্ধতি, কত বিবেক, কত বুদ্ধি, কত গবেষণার দ্বার তিনি আমাদের জন্য খুলে রেখে দিয়েছেন, ঠিক না? আসমান জমিনে যে আল্লাহ রাব্বুল আলামিন পথ দিয়ে দিয়েছেন, আমাদের তরিকা দিয়ে দিয়েছেন, সেই তরিকা উপার্জন করতে হবে। কেউ যদি বলে যে আমার ভাগ্যে তো লিখে দেওয়া হয়েছে রিজিক কটুক আসবে না আসবে, আর ঘরে বসে থাকে তার রুজি রুটি আসবে, তাকে আপনারা চালাক বলবেন, পাক্কা মুমিন বলবেন? না। যারা বলে চলো আসো আল্লাহ দিবে, এরা নিঃসন্দেহে শরীয়ত সম্পর্কে মূর্খ, অজ্ঞ। আরবিতে একটা শব্দ আছে তাওয়াকুল, আর একটা শব্দ কি তাওয়াক্কুল। তাওয়াকুল অর্থাৎ হাত পা গুটিয়ে ভাগ্যে আছে আমি চললাম আসবো আমারটা, এ হলো তাওয়াকুল। ইসলামে এটা হারাম, ইসলামে কি এটা হারাম। কিন্তু তাওয়াক্কুল যত উপকরণ, যত মাধ্যম, যত বিবেক বুদ্ধি, যত নিয়ম পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশে দোকানপাট বিক্রি করে, বস্ত্রভিটা বিক্রি করে, খালা ফুপু মামাদের কাছ থেকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে সৌদি আরব চলে আসলেন, এরপরে উপার্জনে আট ঘন্টা দশ ঘন্টা আপনার মাথার ঘাম পায়ে ফেলে এই মরুভূমির দেশে অর্থ উপার্জন করলেন, এটাকে বলা হয় তাওয়াক্কল। আর তাওয়াক্কলটা কি? এবাদাত। তাওয়াক্কলটা কি? এবাদাত। তাহলে আমরা আশা করি কেউ তাওয়াক্কল করি না, যার ফলে নিজের কলিজার টুকরা নয়নমণিদেরকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে, প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে, অনেকে বন্ধু বান্ধব, বাংলার সুজলা সুফলা সেই কোকিল ডাকা শস্য শ্যামলার দেশ ছেড়ে সৌদি আরবের মরুভূমিতে এসে পড়েছে সোনার হরিণ ধরতে। সন্দেহ আছে কি? সন্দেহ আছে না? তাহলে আসুন, সোনার হরিণ ধরতে বলে একটা কথা মনে পড়লো, একবার দুই বছর আগে এই বিষয়ে একটা আমার আলোচনা হয়েছিল সোনার হরিণ। বন্ধুগণ, আজকে আমাদের আলোচনা হলো কি? সুদ। তার আগে আপনাদের অর্থনীতি সম্পর্কে কতগুলি মূলনীতি আপনাদের একটু প্রয়োজন, দশ পাঁচ দশ মিনিট। প্রথমে আসুন, যে আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসটাকে হালাল করেছেন নিঃসন্দেহে তার মধ্যে হিকমত রয়েছে, কৌশল রয়েছে, ফায়দা রয়েছে, কোন উপকার রয়েছে, আর যেটাকে হারাম করেছেন তার মধ্যে কোন একটা সমস্যা রয়েছে। আপনার আমার বুঝে ধরুক আর না ধরুক, বুঝে আসুক আর না আসুক, হারাম নিঃসন্দেহে তার মধ্যে কোন ক্ষতি রয়েছে যার ফলে এটাকে হারাম করা হয়েছে, আপনি বুঝতে পারুন আর না পারুন। আল্লাহ রাব্বুল আলামিন যত পবিত্র জিনিস, সুন্দর জিনিস, ভালো জিনিস, রুচিকর জিনিস, স্বাস্থ্যকর জিনিস, বিজ্ঞানসম্মত, ডাক্তার আপনার মেডিকেল সম্মত, এই সব কিছুকে আল্লাহ হালাল করেছেন। পৃথিবীতে আজ কোনো গবেষক এই গবেষণা করে প্রমাণ করতে পারে নাই ইসলাম যেটাকে হালাল করেছে তার মধ্যে কোন প্রকার ক্ষতি রয়েছে। কেউ প্রমাণ করতে পারে না ইসলামের কোনো কথা বিজ্ঞান বিরোধী, সুস্থ বিবেক বিরোধী, সমাজ বিরোধী, রুচি বিরোধী, না। কারণ ইসলাম এমন একটা দিন যেটা বিজ্ঞানসম্মত, বিবেকসম্মত, বাস্তবসম্মত, রুচিসম্মত, এর মধ্যে পবিত্রতা, এর মধ্যে সুন্দরতা, এর মধ্যে সব ভালো দিকগুলি, মানবীয় দিকগুলি, সামাজিক দিকগুলি সবগুলি রয়েছে। আর যেটাকে তিনি হারাম করে দিয়েছেন নিঃসন্দেহে তার মধ্যে কোনো একটা ক্ষতিকর দিক রয়েছে, সেটা আমাদের বুঝে আসুক আর না আসুক, শরীয়ত সেটা বলে দেখ আর না দেখ, আল্লাহ এবং তার রাসূল হারাম করেছেন মানতে হবে, এর মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে। সন্দেহ আছে? প্রথমত হারামের কারণ এটা পাপের কাজ হতে পারে, পাপ। আর যেই পাপ আপনাকে কি করে দুনিয়া এবং আখেরাত আপনার অকল্যাণ দিকে আনে, তাহলে এমনটা কি করা উচিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর, তোমাকে জিজ্ঞেস করে মদ সম্পর্কে,
জুয়া সম্পর্কে বলে দাও, এর মধ্যে কি রয়েছে? বড় পাপ রয়েছে, পাপ, কাজে ওটা হারাম, এটা ফাহেশি জিনিস হতে পারে, মনকার জিনিস হতে পারে, যেটা বিবেক, যেটাকে শরীয়ত কি করে না, স্বীকৃতি দেয় না, যার মধ্যে কি রয়েছে ফাহেশি, যার মধ্যে যেটা অপবিত্র, যেটা খাবিস, দুর্গন্ধ, যেটা বিবেক লোভ করে দেয়, যেটার মধ্যে ধোকা রয়েছে, এটা রুচিসম্মত না, এটার মধ্যে জুলুম থাকতে পারে, এটার মাধ্যমে অন্যের উপরে দয়া হতে পারে, এগুলো একটা করে কারণ বলতেছি, কারণ এগুলো বিস্তারিত বলার সময় হবে না। অন্যের প্রতি যেমন মনে করেন একটা গরু মরে গেল, খাওয়া যাবে, কি করতে হবে? মাটি দেওয়া যাবে না, ওকে দূরে ফেলে আসতে হবে। কেন? শুকুন চিনেন? আপনি যদি হাজারো মাইল দূরে একটা গরু ফেলে দেন, মরা গরু, কত জিন্দা গরুই তো ঘুরে বেড়াচ্ছে, কোনদিন শুকুন আসে আপনার বাড়ির গরু খেয়ে যায়, কিন্তু যখনই আপনি মরা গরুটা ফেলে দিয়ে আসেন, সেই মহান রব্বুল আলামিন যিনি ওই শুকুনের রাব, তিনি তার খবর দিয়ে দেন, অমুক জায়গায় চলে যাও, খেয়ে শেষ করো, না হলে আমার বান্দারা দুর্গন্ধে কষ্ট পাবে। তাহলে যদি আপনি ওটা খেয়ে ফেলেন, তাহলে ওই আপনার জন্য যদি হালাল করা হতো, তাহলে ওইগুলি খেয়ে বছরে তো দু একবার খাওয়া দরকার, কি বলেন? মরে গেলে খাওয়া যাবে না, তাহলে গরুটা বাঁধার সময় হুশ করে বাঁধবেন, ঠিক না? দয়া করবেন ওর প্রতি, ঠিক না? এইটা অন্যের উপর দয়া। ঠিক এইভাবে হারামের কারণ হতে পারে ধোকাবাজি, খেয়ানত, এর মধ্যে কি বিষয়টা অস্পষ্ট, এর মধ্যে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে, এর মধ্যে জুয়াবাজি হতে পারে, এক পক্ষ জিতেই যাবে আর এক পক্ষ হেরেই যাবে, এক পক্ষের অট্টলিকা হবে আর এক পক্ষের মানুষ বাংলাদেশের ডাস্টবিনের হার চুষে তাদের জীবিকা নির্বাহ করবে, এটা হতে পারে না। আসুন, আল্লাহ রব্বুল আলামিন সুদকে কেন হারাম করে দিলেন, এর খারাপ দিকগুলি কি, এর সমস্যাগুলি কি, এবং এই সমস্যার সমাধান কি রয়েছে, ইসলাম কি সমাধান দিয়েছে, তার আগে আপনাদের কয়েকটা ব্যাকরণ শিখেন। সমস্ত অর্থের সত্যিকারের মালিককে, সমস্ত সম্পদের প্রকৃত মালিককে আল্লাহ, না আপনি না, আপনাকে আল্লাহ রাব্বুল আজকে দিয়েছেন, কালকে আরেকজনের কাছে চলে যাবে, আপনার পকেটে যে 5000 রিয়াল আসে থেকে যায় না, অন্য জায়গায় চলে যায়, চলে যায়। বিরাট বড়লোক ছিল, গরিব হয়ে গেছে সমস্ত সম্পদ, যারা ওর বাড়িতে চাকর খাটছে, কামলা দিয়েছে, তারা আজকে ক্রয় করে নিয়েছে, নিয়েছে না? তাহলে প্রকৃত সম্পদের মালিককে আল্লাহ। তাহলে আল্লাহর সম্পদ আমার এই একটা, আমার একটা যদি সাইকেল আপনাদের বলি আমার নিয়মে চালাতে হবে, চালাবেন না, নাকি আপনার নিয়মে চালাবেন? চালালে অন্যায় হবে না? অন্যায় হবে। তাহলে আল্লাহ যে প্রকৃত যিনি মালিক, তার বিধান মতো চলতে আমাদের সমস্যা আছে। তাহলে প্রতিটি মুমিন মুসলমানের প্রথম কথাটি আজকের আলোচনার শুরুতে স্বীকৃতি দিতে হবে মনে প্রাণে অন্তর থেকে, যে প্রকৃত সম্পদের মালিককে আল্লাহ। আমি কেয়ারটেকার হতে পারি অল্প দিনের জন্য, আমাকে আল্লাহ ভোগ করার জন্য দিয়েছেন, এটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর পথেই একে ব্যয় করতে হবে, আল্লাহর নিয়মে একে গ্রহণ করতে হবে। দুই নম্বর কথা, অর্থনীতির বিরাট একটা গুরুত্ব রয়েছে, এই জন্য কিয়ামতের মাঠে যে পাঁচটা প্রশ্ন করা হবে, তার মধ্যে দুইটা প্রশ্ন হবে অর্থনীতি সম্পর্কে। প্রথম প্রশ্ন তো হবে 60 বছর বেঁচে ছিলে কি করেছ, দ্বিতীয় প্রশ্ন হবে তুমি তোমার যৌবনকাল কোথায় ব্যয় করেছ, তৃতীয় প্রশ্ন হবে তুমি যা শিখেছিলে আমল কতটুকু করেছ, আর দুইটা প্রশ্ন হবে কি অর্থনীতি নিয়ে, মিনাইন আক্তাসাব তো ফি মান ফাক্ত, তোমার যে কোটি টাকা, লক্ষ টাকা, গাড়ি বাড়ি, অনেক ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু হয়েছিল, কোথা থেকে এটা উপার্জন করেছিলে, কোন পথে, ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে, কালো পথে না সাদা পথে, স্মাগলারি করে, চুরি করে, ডাকাতি করে, জুয়াবাজি করে, সুদখরি করে, ঘুষ খেয়ে, ছিনতাই করে, অন্যের প্রতি জুলুম করে, নাইটাকে তুমি কোন হালাল পথ উপার্জন করেছিলে। এই জন্য বন্ধুগণ কিয়ামতের মাঠে লান তাজাল আলাই ইয়াজুল কদমা ইবনে আদম বনি আদমের পা একটু নড়তে পারবে না, আল্লাহর কাঠগড়ে দাঁড়া হতে হবে কিয়ামতের মাঠে। পাঁচটি প্রশ্নের উত্তরের আগে একটুকু নড়তে পারবে না কেউ। এই পৃথিবীর যতই বড় রাজা বাদশা হোক না কেন, আর নিজের যতই এই জমিনের উপরে অহংকার করে চলুক আর যেভাবেই চলুক, আল্লাহর দরবারে আর অহংকার করার কিছুই থাকবে না, সেখানে আর কেউ সহযোগিতা করার থাকবে না। তিনি কাহার নাম ধারণ করে জিজ্ঞেস করবে, তোমার এত কোটি টাকা কোথা থেকে উপার্জন করেছিলে, কই ভাবে? তোমার চাকরির বেতন ছিল 10,000 টাকা, তোমার প্রতি মাসে 10,00,000 টাকা কিভাবে আসত? তোমার ব্যবসা করেছো কিভাবে করেছো? মোট কথা, আপনি কোথা থেকে উপার্জন করেছেন, কোন পথে, এবং ব্যয় কোথায় করেছো, হালালে না হারামে, ভালো কাজে না মন্দ কাজে, শয়তানি কাজে না রব্বানি কাজে, দিন ও দুনিয়ার উপকারে না ক্ষতিকারে, হালালে না হারামে। এটা মদে নষ্ট করেছো, এটা কি হারাম পথে নষ্ট করেছো? এই তাহলে বোঝা যায় বন্ধুগণ যে ইসলামে অর্থকে কেন অর্থের বিরাট গুরুত্ব রয়েছে। আর সেজন্য আমাদের জানতে হবে, তিন নম্বর আমরা জানি, হালাল এবং হারাম করার অধিকার কার? আল্লাহ। আর কেউ করতে পারে? কোন মুলবির সাহেব যদি ফতোয়া দিয়ে দেয় যে এটা হারাম, হারাম হয়ে যাবে? যদি বলে হালাল, হালাল না হালাল হয়ে যাবে? আর যদি মেনেই নেন, আমার দেশের বইপত্রে লেখা থাকে ইহাও মাকরু ইহাও মাকরু ইহাও 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 ইহাও, দলিল খোঁজলে কিছু পাওয়া যায় না। দলিলের ভিত্তি ছাড়া যদি, দলিল ছাড়া যদি, কোরআন ও সহিহ হাদিসের আলো ছাড়া যদি কেউ কোনো হালালকে হারাম করে আর হারামকে হালাল করে, তাহলে সে শিরক করলো। আর কেউ যদি তাকে মেনে নেন, তাহলে আপনিও মুশরিক হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা তাদের হুজুর বুজুর্গদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছিল। আল্লাহ বলেন কেমনে? ওরা হালালকে হারাম করলে মেনে নিত, আর হারামকে হালাল করলেও মেনে নিত। চিংড়ি মাছ খাওয়া হালাল না হারাম? মাকরুহ না? মাকরুহ না? আমার দেশের হুজুররা মাকরুহ বলেন। মাকরুহ কাকে বলে? মাকরুহ কি এটা পকেটের জিনিস নাকি শরীয়তের জিনিস? এটা কোরআন হাদিস থেকে প্রমাণ থাকতে হবে। এত একটা মজাদার মাছ, আন্তর্জাতিক মাছ, এত সুন্দর মজাদার, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহ, আল্লাহ যে সমস্ত জিনিস তার বান্দার জন্য সৌন্দর্যের জন্য বের করে করে দিয়েছেন, ওয়াত্তাইয়িবাত মিনার রিজক, আর রিজিকের মধ্যে খাওয়ার মধ্যে যেগুলি তৈয়েব পবিত্র সুন্দর মজাদার, এগুলিকে কে হারাম করে দেয়? কার অধিকার আছে? লা। তাহলে এখানে একটা কথা আমাদের আলোচনার আগে বুঝতে হবে, হালাল হারাম অধিকার কার? আল্লাহ ছাড়া আর কেউ হালাল হারাম করলে হবে না। আল্লাহ যেটা হালাল করেছেন হালাল, যেটা হারাম হারাম। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের সমস্ত দিনের কাজগুলিকে চার ভাগে ভাগ করে দিয়েছেন, ফরাদা আলাইকুমুল ফরায়েদ ফালা তুদাইয়ুহা, কিছু ফরজ করে দিয়েছেন এটাকে নষ্ট করো না, ওয়াহাদা ওয়াহাররামা আলাইকুমুল মুহাররামাত ফালা তানতাহিকুহা, কিছু হারাম করে দিয়েছে হারাম তোমরা খবর হারাম কাজে তোমরা লিপ্ত হও না, ওয়াহাদাদা হুদুদান ফালা তাআতাদুহা, কিছু জিনিসের সীমা বেঁধে দিয়েছেন এই সীমা অতিক্রম করো না, ওয়াসাকাতান আশিয়া রাহমাতান আলাইকুম মিন গায়রে নিসিয়ান ফালা তাবহাসু আনহা, আর কিছু জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কোনো হুকুম বর্ণনা করেন নাই তোমাদের প্রতি দয়া করে ভুল করে না, কাজী এগুলির আর মাসলা জিজ্ঞেস করো না, যেটা হালাল হারাম কিছুই নাই সেটা সবই হালাল, মাকরু বলার কাউরি অধিকার নেই। একটা কথা আমরা শিখি, যেটা আমরা একটু আগে জানলাম যে হালাল হারাম কেউ যদি করে তাহলে সে শিরিক করলো আর তাকে মানলে সেও মুশরিক হয়ে যাবে। তারপরে যেটা, কোনো জিনিস হারাম হলে অবশ্যই তার মধ্যে একটা কোনো খারাপ কোনো কারণ আছে, কারণ ছাড়া আল্লাহ হারাম করেন নাই। এরপরে আরেকটা জিনিস আমরা জানি, হালাল যথেষ্ট না, যথেষ্ট না। কেউ যদি বলে না সবই হারাম, এও হারাম ও হারাম ও হারাম, চলবো কেমনে? অনেকে বলেন এমন কথা, এটাও করা যাবে না, ওটাও করা যাবে না, এটাও হারাম ওটাও হারাম, তো কোনটা করুম? এই কথাটা বলা ঠিক না বেঠিক, অন্যায়, আল্লাহর উপরে এতরাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন আর হালাল আমাদের জন্য যথেষ্ট দেন নাই, এটা অন্যায় হবে ঠিক না, এটা জুলুম হয়ে যাবে। লাইসা বিযাল্লামি লিল আবিদ, আল্লাহ তার বান্দার প্রতি জুলুম করেন না। তাহলে হালাল যথেষ্ট, হারামের প্রয়োজন নেই। জিন্দগিতে যদি কেউ হারাম একবার স্পর্শ না করে, চোখ দিয়ে দৃষ্টিও নাপাত করে, কোনো সমস্যা নেই, হালাল যথেষ্ট রয়েছে, ঠিক না বেঠিক? এরপর আমাদের জানতে হবে যে জিনিসটা হারামের পর্যন্ত পৌঁছায় সেটাও হারাম, যে জিনিসটা হারাম পর্যন্ত পৌঁছায় সেটাও হারাম। মনে করেন জেনা হারাম, ঠিক না? সাধারণত মানুষ মদ পান করলে এই সমস্ত আর ভালো মন্দ হালাল হারামের কি তারতম্য রাখতে পারে না, ঠিক না? এই জন্য ওগুলি হারাম, মদপান করা হারাম, মদপান তো আসলে হারাম। মনে করেন দৃষ্টিপাত করা আজনাবী মহিলাদের প্রতি হারাম, কেন? আজ দৃষ্টি, কালকে দেখা, কালকে ফুরন, তারপরে দিন লেখা, তারপরে আর কিছু, কাজে তার আগের যত ভূমিকা সব হারাম। তাহলে যেই পথ দিয়ে গেলে হারামে পৌঁছাবে ওই পথ ধরায় চলবে না, বুঝে আসছে না আসে নাই? এরপরে আরেকটা আমরা জানব যে আপনি যতই নিয়তটা ভালো করেন, যতই ভালো নিয়তে করেন, হারামটা কি হালাল হবে? কয় আমার নিয়ত ঠিক আছে, তাই হুজুর নিয়ত ঠিক আছে, কাজ টাজ কম করি, নিয়ত ঠিক আছে, নিয়ত ভালো হলেই কি ভালো সব হয়ে যাবে? হবে না। তাহলে নিয়ত যতই আপনার ভালো থাক, হালাল হারাম হালাল হবে না। এরপর আটাইশ মনে রাখতে হবে, যেগুলি সন্দেহযুক্ত দিনের আল হালাল উবাইয়িন ওয়াল হারাম উবাইয়িন, হালাল স্পষ্ট হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু রয়েছে অস্পষ্ট, এখানে আশেপাশে যাওয়া চলবে না। হারাম যেটা সবার জন্য না কারো কারোর জন্য, সুদ হারাম গরিবদের জন্য না বড় লোকদের জন্যও, কাফেরদের জন্য হালাল আর আমাদের জন্য হারাম? হারাম সবার জন্য হারাম। এই জন্য সুদ সমস্ত ধর্মে হারাম, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্ম আছে পৃথিবীতে আজ এবং পূর্বে সমস্ত ধর্মে কি সুদকে হারাম করে দেওয়া হয়েছে? কোন ধর্মেই সুদকে হালাল করা হয় নাই। তাহলে যেটা হারাম সবার জন্য হারাম, এটা কারোর জন্য হালাল হবে আর কারোর জন্য হারাম হবে এমন কথা না। বলে অনেকেই বলে গরিব মানুষ কি করব, লা আপনি গরিব ওই জন্য আপনার জন্য হালালটা হারামটা হালাল হয়ে যাবে, তা হবে না। এই দুনিয়ায় হারাম আর হালাল বাছাই করা কঠিন, এই জন্য কি হালালটা হারামটা হালাল হয়ে যাবে? না, হবে না। বন্ধুগণ, এগুলির পরে আমরা এবার তাহলে আমাদের আসল আলোচনায় যাই, সুদ। এটাকে আরবিতে বলা হয় রিবা। রিবা শব্দ অর্থ হলো কি? বাড়া বা বেশি, বেশি জিনিস, সেই বেশিটা কমই হোক আর বেশি হোক, এক টাকাই হোক আর একশো টাকাই হোক, এটা হলো সুদ। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা দাআফাম মুযাআফা, হে মুমিনরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, তোমরা ভয় করো আল্লাহকে, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। সূরা আলে ইমরান 130 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদকে ছেড়ে দাও। সুদ যেটা অতিরিক্ত যে মানুষের কাছ থেকে তোমরা নেও, সেটা কি করো তোমরা বাদ দিয়ে দাও, সত্যি যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফালু, যদি তোমরা এই সুদ খাওয়া থেকে, সুদের লেনদেন থেকে বিরত না থাকো, ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহু আকবার। তাহলে সুদখোর সেজন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য ময়দানে কি হয়ে গেল, নেমে গেল। ওয়াইন তুবতুম ফালাকুম রুসামু আলাইকুম, যদি তোবা করো তাহলে মূল যেটা ধন তোমরা সেটা ফেরত নিয়ে নাও, অতিরিক্ত মাফ করে দাও। লা তাযলিমুন ওয়া লা তুযলামুন, তোমাদের প্রতি জুলুম করা হবে না আর তোমরা কাউরি প্রতি জুলুম করবে না, আর তোমাদের প্রতিও জুলুম করা হবে না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষ আজ সুদকে হালাল করার জন্য বহুত পাইতারা বিভিন্ন ধরনের কোরআন হাদিস দিয়েও প্রমাণ করতে চায়। সুদ হারাম, সবার কাছে হারাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা কোনো মাজহাবি মশলা না, এটা কোনো দিন প্রত্যেকটা ধর্মের মধ্যে সুদকে হারাম করা হয়েছে। তাওরাতে সুদ হারাম ছিল, জবুরে সুদ হারাম ছিল, ইঞ্জিলে সুদ হারাম, এবং শুধু তাই না, সমস্ত যারা ধর্ম মানে সমস্ত ধর্মে সুদকে হারাম করে দেওয়া হয়েছে। এই সুদ আমরা মনে করি বাড়ে, কিন্তু আসলে প্রকৃত আল্লাহর কাছে এটা বাড়ে না। আল্লাহ বলেন, ওয়ামা আতাইতুম মিন রিবা লিয়ারবু মিন ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। তোমরা মানুষের কাছে সুদ কারবারি করো সম্পদ বাড়াবের জন্য, আসলে এটা আল্লাহর কাছে কি হয় না, বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুন ওয়াজহা আল্লাহ ফাউলাইকা হুমুল মুদ্বিউন। আর যেটা তোমরা যাকাত দান করো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, এদের কি করা হবে, অনেক গুণ বেশি করে দেওয়া হবে। তাহলে বন্ধুগণ, আসি আমরা অর্থনীতিতে দুইটা জিনিস রয়েছে, একটা সুদ, একটা জাকাত। একটা হলো জাকাত ভিত্তিক অর্থনীতি, সেটা হলো ইসলামী অর্থনীতি। আর একটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি, সেটা হলো সম্পূর্ণ ইসলামী অর্থনীতির পরিপন্থী নীতি। এই আজ পৃথিবীতে সুদের কারবার এতই বেড়ে গিয়েছে যেটা হিসাব করা খুবই কঠিন। এই সুদ সম্পর্কে আল্লাহর নবী আলাইহিসসালাম বলেন, ইজতানিবুস সাবিউল মুবিকাত, ইজতানিবুস সাবিউল মুবিকাত, তোমরা সাতটা ধ্বংসপ্রাপ্ত ধ্বংসকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো। এর মধ্যে আল্লাহ জিকির করেছে, আল্লাহর নবী বলেছেন, ওয়াকলুর রিবা, তোমরা সুদ খাওয়া থেকে বিরত থাকো। সুদ তাই না, আল্লাহর নবী আলাইহিসসালাম বলেন, লানাল্লাহু আকিলার রিবা, যে সুদ খায় তার উপর আল্লাহর অভিসম্পাত, আল্লাহর লানাত। অমুকেলাহু, যে সুদ খাওয়ায়, অর্থাৎ সুদ যে নেয় আর যে দেয়। ওয়াশাহিদাই, সুদের যারা সাক্ষী দেয় দুইজন। ওয়াকাতিবা, যে সুদের এই কন্ট্রাক্ট ফর্ম কি করে লিখে, সবার প্রতি আল্লাহর কি লানাত অভিসম্পাত। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবী বলেন, সুদের ৭৭টা পাপের দরজা স্তর, সবচেয়ে নিম্নমানের যেটা, সেটা নিজের মায়ের সঙ্গে জেনা করা, নাউজুবিল্লাহ। একবার আমার অফিসে এসে তার দুঃখের কথা শোনাচ্ছেন, তারপর একপর্যায়ে জানতে পারলাম তিনি যে সুদ নিয়ে সৌদি আরবে এসেছেন, এই সুদ ২০ বছরও পরিশোধ করা সম্ভব নয়। আমি বললাম, এটা করলেন কেন? তো আমি মনে করলাম সৌদি আরব গিয়ে একটু হজটা জুমরা টুমরা করে আসব। আমি বললাম, ওই যে একটু আগে আমরা জানলাম উদ্দেশ্য ভালো উমরা করা, এই জন্য কি সুদের টাকা নিয়ে সৌদি আরব আসা যাওয়া যাবে না? আপনার উদ্দেশ্য যতই ভালো থাক, টার্গেট আপনার যতই মহৎ হোক, কিন্তু ওই টার্গেটে পৌঁছার জন্য পন্থাটা, তরিকাটা, রাস্তাটা, নিয়মটা হারাম গ্রহণ করা চলবে না, ঠিক না? ঠিক বন্ধুগণ, এখানে একটা কথা বলে রাখি, আমাদের কনসুলার সাহেবও আছেন, আমাদের বর্তমানে যে ভাইরা দেশ থেকে আমাদের বিদেশে আসতেছেন, আমার মনে হয় যে এরা ১০০ গরিব হওয়ার জন্য আসতেছে। ৫০ গরিব ছিল, কেমনে, ২ বিঘা জমি ছিল, একটা দোকান ছিল, এগুলি দিয়ে ৬ মাস চলতো, ৬ মাস ধার মাজন করে এদিক ওদিক জন কামলা দিয়ে চলতো, সবগুলিকে বিক্রি করে চলে আসলো আরো কিছু ঋণ নিয়ে সৌদি আরবে। বেতন হলো ২৫০ বা ৩০০ বা ৫০০, এখন বাইরের কাজকামও পাওয়া যায় না, ১০ বছরেও তার ওই সুদই মিটে না, ২ বিঘা জমি ফেরত নেওয়া বা বন্ধ করে রেখে এসেছে, বা এটা তো প্রশ্নই ওঠে না, কোন এক সময় যদি অ্যাক্সিডেন্ট করে হোক মারাই যায়, তাহলে সেই ফ্যামিলিটা রাস্তায় নেমে যায়, ঠিক না? বললাম না বেঠিক বললাম? এই ধরনের বহু ফ্যামিলি আজ রাস্তায় বসে গেছে, যেতেও পারে না, ১০ বছরও যেতে পারে না, ৮ বছরও যেতে পারে না, বউ বাচ্চার কোনো খবর নিতে পারে না, নিজের শারীরিক, মানসিক, অর্থনৈতিক সমস্যা দেখে, চেহারা দেখে মনে হয় কতই যেন সমস্যায় জর্জরিত মানুষগুলি। এজন্যে যদি আমরা এই সুদের কারবারিটা ভালো করে না বুঝতে পারি, তাহলে এই সমস্যা আরো গরিব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে গরিব। এই জন্য বন্ধুগণ, তাহলে আল্লাহর নবী অন্য একটা হাদিসে বলেন যে একটা দিরহাম, একটা টাকা সুদের ৩৬ বার জেনা করার চাইতেও বেশি মারাত্মক, নাউজুবিল্লাহ। একজন লোক কিন্তু সুদ খায়, সুদের কারবারি করে, নেয়, কিছুই মনে করে না, ওই লোকটাকে যদি জেনার কথা বলা যায় বলবে লা লা নাউজুবিল্লাহ। আছেন এমন মানুষ? তাহলে বন্ধুগণ সুদ এত বড় মারাত্মক, এটা তো শরীয়তের দৃষ্টিকোণ থেকে সুদ মারাত্মক। আমরা এবার দেখি এই যে সুদ মারাত্মক, এটা এর ক্ষতিটা ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে, এর চারিত্রিক পর্যায়ে, এটা রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সমস্যাটা কি? এই সুদ কারবারি যারা করেন তাদের মধ্যে কৃপণতা, এদের মধ্যে সংকীর্ণতা, এদের মধ্যে জুলুম, এদের মধ্যে অর্থ লোভ লালসা, এদের যত অর্থের উপরে এদের লোভ লালসা এতই বেড়ে যায় যে ওই একজন মজুর মানুষের অর্থ থেকে তার ওই এক শতক জমি এমনও দেখা গেছে যে তার ওই বসত ভিটাটাও ওই লিখে নিয়েছে। সুদের যখন পয়সা দিতে পারে না, এক পর্যায়ে রেজিস্ট্রি করে নিয়েছে বাধ্য করে। এমন মহাজনী কারবার হয়েছে না? কত মানুষকে এই সুদ পথে বসিয়েছে। একটু আগে যেটা বললাম, আজ কত ভাই এই সৌদি আরবে সোনার হরিণ ধরার জন্য চলে আসলো, কিন্তু সোনার হরিণ তো দূরের কথা, তার মাথার উপরে। এই জন্য বলা হয়েছে সুদ যে খায়, সুদ এই মহাজনীটা যে কর্জ নেয়, এই কর্জটা হলো রাত্রের ঘুম হারাম করে আর দিনের বেলা মানুষের কাছে অপদস্থ করে। করে না, ঘুম হয় না, কেমনে পরিশোধ করব? আর দিনের বেলা দেখা হলে কয় এই বেটা অমক তমক, অনেক সময় কি করে ওই হলিয়া জারি করে বা কি করে বলে ওটাকে অরেঞ্জ জারি করে ব্যাংক কি করে কোমরে দড়ি দিয়ে নিয়ে যায়। অনেক সম্ভ্রান্ত মানুষকে দেখেছি, আমাদের এলাকায় অনেক সম্ভ্রান্ত মানুষ, যার বাড়ির সামনে দিয়ে এক সময় দারোগা চলতে হলে মোটরসাইকেল বন্ধ করে হেঁটে যেতে হতো। ওই মানুষকে ব্যাংকের সুদ পরিশোধ করতে না পারার কারণে আমার চোখ দিয়ে দেখেছি পুলিশরা ওই চৌধুরী সাহেবের কোমরের মধ্যে রশি লাগায় দিয়ে নিয়ে গেছে টেনে কোথায় জেলখানায়। তাহলে ব্যক্তিকে কত বিপর্যস্ত করে ফেলে, তার সম্মান, তার ইজ্জত, তার অর্থনীতিকে একেবারে সবকিছুকে বিনষ্ট করে দেয়। এটা আমাদের, আমার মনে হয় আপনাদেরকে বুঝাবার প্রয়োজন নেই, আপনারা আমাকে ভালো বুঝাতে পারবেন এই বিষয়টা। দুই নম্বরে সামাজিক যদি আমার সমস্যা দেখি, একটা সমাজে যদি একটা গরিব মানুষ আপনার কাছে গেল কিছু পয়সার জন্য অভাবের সময়, আর আপনি বললেন আমাকে শতকরা 10%, 20%, 15% সুদ দিতে হবে, এটা কি মানবিকতা হবে? এটা কি সহানুভূতি হবে? এই সমাজ কি শান্তির সমাজ হবে? এই সমাজ কি সহানুভূতির সমাজ হবে? এই সমাজ কি ভ্রাতৃত্ব ইসলামের সমাজ হবে? কখনই না। ওই গরিব কোনদিন আপনার এই দুর্ব্যবহার, আপনার এই স্বার্থে, আপনার অর্থর লোভ লালসাকে সে ভুলে যাবে না। এই সেই সমাজের মধ্যে সুদ কারবারি রয়েছে। এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ উপরে উঠে গিয়েছে, আর এক মানুষ শ্রেণীর মানুষ ধুলোর মধ্যে মিশে গিয়েছে। স্বার্থপরতা এদেরকে সমাজে কি হয়েছে, আমাদের বন্ধন নষ্ট হয়ে গেছে, কেউ কারোর সঙ্গে সম্পর্ক নেই। যখন গরিব মানুষ ওই সুদ দিয়ে, গরিবরা এর টাকা দিয়ে যখন বড় লোক অর্থশালী হয়, তার দিকে দেখলে কয় ভুঁড়িটা মোটা হয়েছে দেখছেন, হারাম খেয়ে খেয়ে দেখছেন, ব্লাড প্রেশার এই আমাকে হারাম খেয়ে। আর অসুখ বিসুখ তো অন্য কারণে হতে পারে, হতে পারে না? আমাদের ওই দিক এলাকায় এক চৌধুরী ছিল, নাম ছিল খোকা চৌধুরী। মানুষজন বলে যে ওর নাম সাতবার নিলে শয়তানও ভাগে। সমাজে এরকম তার সম্পর্কে একটা ধারণা। বন্ধুগণ, একজন চৌধুরী মানুষ, সম্মানী মানুষ, অর্থ সম্পদের মালিক, কিন্তু সমাজে তার এতই তাকে হীন করে দেখা হয় যে তাকে দেখলে সালাম তো দূরের কথা, পারলে মুখের মধ্যে থুথু দিয়ে দেয়। এবং মরার কালে প্রায় 6-7 বছর প্যারালাইসিস হয়ে ওই বিছানায় লেগে থেকেই মারা গিয়েছে। আমাদের ওই এলাকায় মানে প্রসিদ্ধ সুদখোর ছিলেন, সুবহানাল্লাহ। তাহলে এই যে সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, আমাদের ইসলাম বলে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, ইন্নামাল মুমিনু ইখওয়া, কিসের ভাই আপনি? আদ-দীন ওয়ান নসীহা, একে অপরের কল্যাণ। বিপদের সময় আমার বসত ভিটাটা আপনি লিখে নিলেন, আমার স্ত্রী অসুস্থ, আমার সন্তান মারা যাচ্ছে, এই মুহূর্তে আপনার কাছে দৌড়িয়ে গেলাম, আর আপনি বললেন তোমার ওই জমিটা লিখে দাও, তারপরে এত টাকা সুদ দিতে হয়ে যেতে পারে, এটা কি ইসলামী সমাজ হতে পারে? এটা কোনো ভদ্র সমাজ হতে পারে? এমন মানুষ কোনদিন তাকে কেউ ভালোবাসতে পারে? তাহলে সামাজিক কি হয়, বন্ধন নষ্ট করে পেরে এই সুদের কারবারিতে। তিন নম্বরে যদি আমরা অর্থনৈতিক দিক থেকে এটা সমস্যা দেখি, অর্থনৈতিক সমস্যা অনেক, আলোচনা করার আমার হয়তো সুযোগ হবে কিনা আমাকে একটু আগে জানাইন সময়টা। আমার বিশ্বের অর্থ ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে এই সুদ কারবারি। আমাদের সমাজে দুইটা দিক পাওয়া যায়। একটা হলো সমাজতন্ত্র, জনগণ তার মালিক হবে না, সরকারি সবকিছু সম্পদের মালিক হবে, যাকে যতটুকু ইচ্ছা ততটুক দিবে, যেটা রাশিয়ার মধ্যে বা চীনের মধ্যে বিভিন্ন জায়গায় উঠেছে পড়েছে, এখন চলতেছে যেটা রাসমালি যেটা বলা হয়, যেটা কি বলি আমরা, পুঁজিবাদ। এই পুঁজিবাদের মাধ্যমে কি হয়েছে, দেখা গেছে ব্যক্তি যেরকম সুদের কারবারে শেষ হয়েছে, সমাজ হয়েছে, রাষ্ট্রীয় কম হয় নাই। রাষ্ট্র অনেক সময় বড় কিছু একটা পরিকল্পনা জন্য জনগণের কাছ থেকে সুদ নেয়, এরপরে এই সুদটা যখন দিতে পারে না কি করে, জনগণের উপর আপনার ট্যাক্স বাড়াই দেয়। বড় বড় শিল্পপতি কোটিপতিদের কাছ থেকে সরকার বাহাদুর কি করলেন, মনে করেন 50 কোটি টাকা ঋণ নিলেন। এবার ঋণ পরিশোধের সময় দেখা গেল যেই পরিকল্পনা বা যেই আপনার পরিকল্পনা কি বলে ওটাকে প্রকল্প হাতে নিয়েছিলেন সেটাতে সাকসেসফুল না আনসাকসেসফুল, লস হয়ে গেল, সরকার বাহাদুরকে ওই সমস্ত কোটিপতিদের টাকাটা পরিশোধ করতে হবে না, হবে না, সুদে আসলে পরিশোধ করতে হবে। এই টাকাটা সরকার কোথায় পাবে, তার নিশ্চয় কোনো ফান্ড আছে, সমস্ত জনগণের উপরে চাপাই দিবে। আর এই গরিবদের ট্যাক্স দিয়ে ওই বড় লোকের ব্যাংকের অ্যাকাউন্ট বাড়তেই থাকবে, ব্যালেন্স বাড়তেই থাকবে, ঠিক না? এই জন্য আমি একটা কথা বলি যে সুদ কারবারি যে সমাজে আছে, প্রতিটি বড় লোকের টাকার মধ্যে গরিবের অংশ রয়েছে, তবে এর উল্টোটা নাই, বড় লোকের কোন টাকা গরিবের নেই, গরিবের জাকাতের পয়সা তাদের রয়ে গেছে, দান সৎকার পয়সা দিতে হবে রয়ে গেছে, তারা যে সুদ কারবারি করে ওইখানে গরিবের ওই সারাদিন খেটে খুটে যে পয়সা নিয়ে আসে একমুষ্ট থেকে, ওখান থেকে কিছু দিতে হয় সরকার বাহাদুরকে, আর তিনি দেন বড় লোকদেরকে। তাহলে এর মাধ্যমে বড় লোককে বানানো হচ্ছে আরো বড় লোক, কারণ এই বড় লোকদের সঙ্গে সরকার বাহাদুরের বিভিন্ন ধরনের সম্পর্ক রয়েছে, এদেরকে তুষ্ট করলে মুশকিল, গরিব মাফি মুশকিল। নিঃসন্দেহে বড় লোকদের টাকা দিয়ে সরকার বিভিন্ন কাজে উপকারী হন, কিন্তু লস খেয়ে গেলে এটা আসে আমার আপনার সমস্ত সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। মনে করেন একটা ইন্ডাস্ট্রিজ বানানো হলো, প্রোডাকশন করা হলো, মনে করেন এটা বিক্রি হচ্ছে না, দাম কম, ঠিক আছে, বা নষ্ট হয়ে গেল, তাহলে এই পয়সাটা কিভাবে উঠানো হয়, ওই গরিবদের মানে কাস্টমার যারা এদের কাছ থেকে উঠানো হয়। একটা জিনিসের যদি দাম বেড়ে যায়, গরিব মানুষ মনে করেন যারা সুদ কারবারিতে ভেসে গেছে, এরা মনে করেন 5 কোটি মানুষ মনে করেন, এই জন্য তারা ওই ওই জিনিসটা ক্রয় ক্ষমতার বাইরে, ক্রয় যে করলো না ওটা বিক্রি হলো না, ওই কোম্পানির লস হলো না হলো না, এই লসটা কিভাবে পরিশোধ করবে, কিভাবে উঠাই নেবে, ওই চক্রবক্র করে গরিবের উপরেই চাপে আসবে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। তাহলে বন্ধুগণ, সরকার বাহাদুর অনেক সময় করেন কি, বিদেশ থেকে সুদের উপরে টাকা নেন, দেখা যায় কোনো সময় হয়তো প্রয়োজনে, অভাবের কারণে, বন্যা বা যে কোনো সমস্যার কারণে বা যে কোনো পরিকল্পনার কারণে, যে কোনো ভবিষ্যৎ একটা দেশের উন্নতির জন্য, কিন্তু দেখা যায় বেশিরভাগই কি হয়, সাকসেসফুল হতে পারে না, কি হয়ে যায়, এই সরকারের উপরে বিদেশি বিরাট চাপ শুরু হয়ে যায়, পেপার পত্রিকায় তার নাম উঠে যায়, তার বিরুদ্ধে কিছু করা হয়, অনেক সময় মাফ করে দেওয়া হয়, তাদের জঘন্য ল্যাংটা কিছু থিওরি এই সরকারের উপরে চাপাই দিয়ে, যার মাধ্যমে সরকার বাহাদুর এবং জনগণ সবাই পিষ্ট হয়ে মারা যায়। তাহলে অনেক সময় দেখা যায় আন্তর্জাতিক ভাবেও, তাহলে সুদের যে সমস্যাটা এটা শুধু ব্যক্তি না, ব্যক্তি সমাজ রাষ্ট্র এবং পুরো অর্থনীতিকে, পুরো অর্থনীতিকে কি করেছে, একেবারে বিনাশ করে দিয়েছে। এজন্য বন্ধুগণ আজ আমরা অনেকেই বুঝে না বুঝে আমরা এই সুদ কারবারের সঙ্গে ভেসে গিয়েছি, আমরা বুঝার চেষ্টা করি না। এই জন্য আসুন সুদের আমরা এখন আলোচনা করতে চাই, সুদের পরিকল্পনা কি, বিকল্প পন্থ কি। আজ অর্থের সিংহভাগের ব্যবহার হচ্ছে ব্যাংকের মাধ্যমে, ঠিক না? আর বেশিরভাগ ব্যাংক, শতকরা বলা যেতে পারে 99টা ব্যাংক কি করতেছে,
সুদের উপরে এদের কারবার চলতেছে। তাহলে এই ব্যাংক ব্যবস্থাকে আমরা শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোরআন ও হাদিসের আলো থেকে কিভাবে এটা করতে পারি? কারণ আপনি অর্থ বলবেন হারাম, আর বাড়িতে বসে থাকবেন, ব্যবসাও করবেন না, অর্থ বিনিময় করবেন না, অর্থ সংস্থান করবেন না, আর কাফের মুশরিকরা সমস্ত অর্থের মালিক হয়ে আপনারে কইবে উঠতে উঠবেন আর বসতে বসবেন, গোলাম হয়ে থাকবেন, এটা তো হয় না, কখনোই হয় না, কখনোই না। তার আগে আমরা আসি আল্লাহ রাব্বুল আলামিন অর্থনীতি বা আমাদের সম্পদকে উপার্জন বা একে আয়োজন উপার্জন করার জন্য অনেক পথ দিয়েছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পৃথিবীর জমিনকে উর্বর করে দিয়েছেন, দেন নাই? যে সমস্ত দেশে উপরে কিছু হয় না তার মাটির নিচে কি দিয়েছেন? খনিজ পদার্থ দিয়ে দিয়েছেন। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থা নিজেই করে দেন নাই? তাহলে জমিন আবাদ করেন, আমাদের বিশেষ করে বাংলার জমিন, বাংলাদেশের জমিন এত উর্বর, আজও বাংলাদেশের মাটিতে শত হাজার হাজার হেক্টর জমি পতিত পড়ে রয়েছে, এর সুব্যবস্থা হয় না, এর নাল খাল করা হয় না, যার ফলে এই যে বন্যার সময় হাজার লক্ষ লক্ষ জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এর সুস্থ যদি পরিকল্পনা নেওয়া যায়, এর যদি সুন্দর ব্যবস্থা করা যায়, জনগণের যদি সহযোগিতা নেওয়া যায়, অনেক সময় জনগণ সহযোগিতা করতে চায় না। আমাদের দেশে একটা বদ অভ্যাস রয়েছে, সরকার বাহাদুর যদি কোনো ভালো একটা পরিকল্পনা নিতে চায়, রাজনৈতিক ফিল্ড এমন ইস্যু করা হয় যে না, ওটাকে ফিনিশ করতেই হবে, ওটার বিরুদ্ধে স্লোগান গাইতে হবে। এটা কোনো মানবীয়তা নয়, এটা কোনো শিক্ষিত মানুষের কাজ নয়। পার্টি করেন হতে পারে, আর একটা আপনি আপনি হয়তো একদিন সরকারে আসবেন, ব্যাধ আছেন কাল নাই, যে কেউ থাক তার দায়িত্ব হল সরকার দেশের জনগণের অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, সংস্কৃতি সবকিছুর যার মধ্যে উন্নতি রয়েছে তাকে সবাই সহযোগিতা করতে হবে, দল মত নির্বিশেষে সবার দায়িত্ব। কিন্তু আমাদের একটা বদ অভ্যাস রয়েছে, খামাখা স্লোগান করে উল্টোপাল্টো করা, শুধুমাত্র কি করা, একটা ভালো হোক আর মন্দ হোক সরকার যা করবে সবই খারাপ, আর আমি বাইরে থেকে যা করবো সবই ঠিক। এই রাজনীতি হলো জঘন্য নোংরা রাজনীতি, যার ফলে আমাদের দেশটি গরিব আস্তে আস্তে আরো নিচে নেমে যাচ্ছে। আমরা আমাদের দেশের যদি পরিস্থিতি যদি কন্ট্রোল হতো, স্থিতিশীল হতো, রাজনীতি অবস্থা যদি সবাই মিলে একে অপরের উপর শ্রদ্ধাশীল হতো, বাংলার মাটিতে যেই ম্যান পাওয়ার সস্তা, পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্ররা কোম্পানি গিয়ে সেখানে তারা কি করত, বড় বড় কোম্পানি করত। সৌদি আরবে এসে আপনার 300-400 রিয়ালের বেতনে চাকরি করতে হতো না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া দেখেন, স্বাধীনের পরে মালয়েশিয়া আমাদের মতো একটা দেশ ছিল, কিন্তু তারা আজকে দেখেন কত উন্নতি হয়ে গেছে তাদের। এই জন্য আমি আপনাদের বলবো বন্ধুগণ, এই একটা বদ খেয়াল মাথা থেকে বের করবেন, দেশের উন্নতির জন্য চিন্তা করবেন, দেশের মহব্বত রাখা ঠিক প্রয়োজন রয়েছে। গত 2 বছর আগে বন্ধুগণ, এই জন্য বলতে চাই, আজ আমাদের বিভিন্ন শুধু সুদ কারবারই নয়, বিভিন্ন কারণে আমরা গরিব হতে বসেছি। এই বাংলাদেশে যা ছিল 200 বছর নিয়ে গেছে কারা? ইংরেজ সরকার, এরপরে নিয়ে গেছে আরেক সরকার, এরপরে আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা বলতে চাই, আমরা সবাই মিলে আমাদের এই সোনার দেশটাকে সোনা ফলাতে হবে, এটা আমাদের দায়িত্ব। এই জন্য আসুন সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা আমাদের দেশে চালু করতে হবে। আমি আজকে বলতে চাই, আমাদের দেশের যারাই আছেন দায়িত্বে, পাওয়ারে আছেন, যে কিছু কিছু হলেও ইসলামী ব্যাংক তৈরি করেন, সোনালী ব্যাংক, ইসলামিক ব্যাংক বানাই দেন। সৌদি সরকার এখন লেটেস্ট খবর হলো রিয়াদ ব্যাংক আছে না, রিয়াদ ব্যাংক ইসলামিক ব্যাংক হতে যাচ্ছে সামনে বছর ইনশাআল্লাহ। অনেক ব্যাংক এখন পরিকল্পনা নিয়েছে যে না, সুদ ভিত্তিক অর্থনীতির মধ্যে বহু ধরনের সমস্যা রয়েছে, ইসলামী অর্থনীতির মধ্যে সুখ রয়েছে, শান্তি রয়েছে, সুবিধা রয়েছে। এই যে আপনার ন্যাশনাল ব্যাংক আছে না, এই ন্যাশনাল ব্যাংক সামনে নতুন বছরে ইসলামী ব্যাংক, পূর্ণ ইসলামিক ব্যাংক ঘোষণা হবে। এই দেশের আপনার যেটাকে এগ্রিকালচার ব্যাংক কি বলি আমরা ওটাকে, কৃষি ব্যাংক, এটাও সামনে বছরে। তাহলে বন্ধুগণ, এখন নতুন করে উদ্যোগ হচ্ছে সবারই যে ইসলামী ব্যাংক তৈরি করতে হবে। এই জন্য বন্ধুগণ, আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। আমরা সাধারণত যে অর্থ রাখি ব্যাংকে দুই ভাবে, কয়ভাবে, একটা কারেন্ট অ্যাকাউন্ট, একটা হলো সেভিংস অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট মানে আপনি এটা শুধু ঋণ রাখলেন, আপনি এর থেকে কোনো ফায়দা পাবেন না, কারণ ব্যাংক এটা কোনো প্রকার ব্যবসা বাণিজ্যতে কাজে লাগাবে না, এই তো। আর যেটা আপনি সেভিংসে রাখবেন বা আপনি ব্যাংক থেকে কি বলে বন্ড রাখেন বা কি বলে ওটাকে ডিপোজিট করেন এককালীন, সবকিছু এটাকে বলা হয়, আমরা সাধারণত বলি এটা কি আমানত, না এটা আমানত নয়। আমানত কথাটা কি ভুল, কারণ যদি আপনি আমার কাছে দশ টাকা আমানত রাখেন তাহলে আমানত হেরফের করা যাবে না, যেভাবে দিয়েছেন ওইভাবে আপনাকে দিতে হবে। ব্যাংক কি তাই করে? না, এটা তিনি নিজের ব্যবসা করে, ব্যাংক নিজের ব্যবসা করে, অথবা ব্যবসায়ীদেরকে এই টাকাটা কি করেন অর্থ সংকলন ব্যবস্থা করেন ব্যবসা করার জন্য। তাহলে এটা ঋণ, এটাকে বলা হয় কি ঋণ। আর মনে রাখবেন ঋণ দিয়ে এর মোকাবেলায় কিছু নেওয়াটাকে বলা হয় কি সুদ। আপনাকে একশো টাকা দিলাম, পনেরো দিন পরে আপনি আমাকে দিলে ফেরত কিছু বেশি দিতে হবে, এটাকে বলা হয় কি সুদ। এটা হারাম, এটাই হলো হারাম। তাহলে করতে হবে কি, আজ আমাদের শেয়ার ব্যবসা রয়েছে, আমাদের আজকে বন্ডের ব্যবসা রয়েছে, আজকে আমাদের মনে করেন ফিক্সড ডিপোজিট রয়েছে, বা আজকে আমাদের মনে করেন সেভিংস রয়েছে, বিভিন্ন ধরনের ব্যবসা ব্যাংকে আছে কিনা, খুব সহজ, খুবই সহজ। কি করতে হবে, এই ব্যবসাটাকে আপনি মোজারাবা ব্যবসা করবেন। মোজারাবা ব্যবসা মানে অর্থ আপনার ব্যাংকের কাজ, ব্যাংকের পরিকল্পনা, ব্যাংকের অর্থনীতি সময়া কি বলে কাঠামো, তিনি এই ব্যাংক করবে কি আপনার অর্থ দিয়ে ব্যবসা করবে, দুইজনের একটা ইত্তেফাক হবে, সব বাদ দিয়ে লভ্যাংশ থেকে এক চতুর্থাংশ না আধাআধি না এক তৃতীয় অংশ আপনি এবং ব্যাংক ভাগ করে নেবেন। এবং মনে রাখবেন ইসলামী অর্থনীতির কথা হল যদি ই হয় ক্ষতি হয়, যদি নোকসান হয়, তাহলে টাকার যিনি মালিক তিনি কি করবেন শুধু বহন করবেন, ব্যাংক বহন করবেন এক পয়সা, কারণ ব্যাংক তার পরিশ্রম বহন করবে। এক বছর ব্যবসা করেছে পরিশ্রম লাগে নাই বলবেন না, তা হবে না। কেউ যদি শর্ত করে তবু শর্ত মানা চলবে না। তাহলে মোজারাবা সিস্টেমে ব্যবসা হতে পারে। এই মোজারাবা সিস্টেমে দেখা গেছে, আমি একবার দিনাজপুরে গেলাম, দেখি এক হিন্দু ভদ্রলোক আমাদের দিনাজপুরের সবচাইতে বড় ব্যবসায়ী, দেখি ইসলামিক ব্যাংকে ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলতেছেন। তাই বললাম কি ব্যাপার আপনি এখানে, আপনি ইসলামিক ব্যাংকে আসছেন? কয় তা তো আসতেই হবে, ইসলাম তো ভালোই, খারাপ তো আর কিছু না, অন্য অন্য ব্যাংকের চাইতে আমরা ইসলামিক ব্যাংকে অংশ না আধাআধি না এক তৃতীয় অংশ আপনি এবং ব্যাংক ভাগ করে নেবেন। এবং মনে রাখবেন ইসলামী অর্থনীতির কথা হলো যদি ই হয় ক্ষতি হয়, যদি নোকসান হয়, তাহলে টাকার যিনি মালিক তিনি কি করবেন শুধু বহন করবেন, ব্যাংক বহন করবেন এক পয়সা, কারণ ব্যাংক তার পরিশ্রম বহন করবে। এক বছর ব্যবসা করেছে পরিশ্রম লাগে নাই বলবেন না, তা হবে না। কেউ যদি শর্ত করে তবু শর্ত মানা চলবে না। তাহলে মোজারাবা সিস্টেমে ব্যবসা হতে পারে। এই মোজারাবা সিস্টেমে দেখা গেছে, আমি একবার দিনাজপুরে গেলাম, দেখি এক হিন্দু ভদ্রলোক আমাদের দিনাজপুরের সবচাইতে বড় ব্যবসায়ী, দেখি ইসলামিক ব্যাংকে ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলতেছেন। তাই বললাম কি ব্যাপার আপনি এখানে, আপনি ইসলামিক ব্যাংকে আসছেন? কয় তা তো আসতেই হবে, ইসলাম তো ভালোই, খারাপ তো আর কিছু না, অন্য অন্য ব্যাংকের চাইতে আমরা ইসলামিক ব্যাংকে আমরা লাভ বেশি পেয়েছি, সমস্যা কম। চিন্তা করেন তাহলে, যদিও তার ধর্ম ইসলামের বিপরীত কিন্তু তার কাজ দেখতেছে আমি চাই আমার টাকা। তাহলে ভাই আপনি যদি মোজারাবা করেন তাহলে এটা হতে পারে, একটা আপনার হালাল। আপনি ইজারা সিস্টেম করতে পারেন, আপনার একটা ট্রাক্টর দরকার, আপনি কি কৃষক, আপনার টাকা নেই, আপনি ব্যাংকে যান, আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ট্রাক্টর কিনবেন আর মাসে মাসে প্রতি শতকরা দশ বা বিশ করে দিবেন, হারাম সুদ। কিন্তু আপনি জায়েজ তরিকা কি, ব্যাংকে বলেন আমার একটা ট্রাক্টর কিনে দেন, ব্যাংক আপনার একটা কি করবে ট্রাক্টর কিনে বা একটা মেশিন কিনে বা আপনার যা প্রয়োজন হালাল বস্তু আপনাকে কিনে আপনাকে দিয়ে দিবে, আপনি মাসে মাসে ভাড়া দিয়ে দিবে আপনাকে, এবং আপনার সঙ্গে ওয়াদা করবে এই ভাড়া এই কিস্তির সিস্টেমে ভাড়া দিয়ে একদিন যদি এত টাকা শেষ হলে আপনি এই ট্রাক্টরের মালিক হয়ে যাবেন। জায়েজ, এটা জায়েজ, কোনো অসুবিধা নেই। ঠিক এইভাবে বায়ু সালাম যেটা বা বায়ু তাজিল, এখন অর্থ নেন টাকা পরে, ব্যাংক আপনাকে কি করবে আপনার যা প্রয়োজন দিয়ে দিবে, আপনি পরবর্তীতে কিস্তিতে ধীরে ধীরে এটা পরিশোধ করবেন। এবং এই সময়টা ইজারার যখন সময় থাকবে তখন কিন্তু এটার অপরকৃত মালিক ব্যাংক, এটা নষ্ট হলে দায় দায়িত্ব পালন করবে আপনি নয়, কিন্তু আপনার জন্য কোনো সমস্যা হলে আপনাকে করতে হবে। এই জন্য আমি যদি আজকে বিস্তারিত আলোচনা করতে চাই, অনেক সময় দরকার, কিন্তু অনেক সময় বলে আমাদের দেশে অনেকে, আর ইসলামী ব্যাংক আর অমুক ব্যাংক একই, এদিক দিয়ে খাওয়ার হাত বাঁকাই করে পিছন দিয়ে খাওয়া একই ব্যাপার। ইসলামিক ব্যাংকগুলি আমি বলছি না যে 100 মিয়া ফিল মিয়া ইসলামী, কারণ এই ব্যাপারে আমার এই পর্যন্ত মানে কনফার্ম না আমি যে 100 মিয়া ফিল মিয়া এটা ইসলামী কিনা, কিছু সন্দেহ আছে, কিন্তু সন্দেহে কিছু কারবার আছে যেটি ইসলামিক। তাহলে আপনি একটা সমস্ত সুদের উপরে ভিত্তি আর একটা ইসলামের উপরে ভিত্তি, যদিও কিছু হয়তো সমস্যা থাকতে পারে, দুটাকে সমান চোখে দেখা একজন মুমিনের কাজ হবে না। এই জন্য বন্ধুগণ, বিশেষ করে আজকে মনে করেন ইন্স্যুরেন্স সম্পর্কে একটা কথা বলা দরকার, আমার মনে হয় সময় শেষে আসতেছে। ইন্স্যুরেন্স আজকে আমরা ইন্স্যুরেন্স সবাই ঢালাও করে যাচ্ছি, কিন্তু ইন্স্যুরেন্স কোনটা হালাল কোনটা হারাম আমরা দেখতেছি না। আমরা বন্ড ক্রয় করছি, কোন সিস্টেমে বন্ড করা হালাল কোনটা হারাম আমরা চিন্তা করছি না। শেয়ার বাজার আমরা শেয়ার ক্রয় করতেছি বা শেয়ার আমরা অংশগ্রহণ করতেছি, জানি না কোনটা হালাল ও হারাম। আগে জানতে হবে তারপরে নামতে হবে, কি বলেন? অনেকে আছে বিশেষ করে উমরার হজ করতে গেলে উল্টাপাল্টা করার পরে জিজ্ঞেস করে এটা করে ফেলছে কি করুম। আমি বললাম ব্যাকল, আগে কোথায় ছিলেন আপনি? আগে জিজ্ঞেস করতে পারেন নাই যেটা কেমনি করতে হয় ওটা কেমনি করতে হয়? তো ইসলাম হালাল হারাম অর্থনীতির মাসলা মাসে জানা, ফরজ না ফরজ না? অবশ্যই ফরজ। কোনটি হালাল কোনটি হারাম? যেই সুদ খেলে সবচেয়ে ছোট গুণা মায়ের সঙ্গে জনা করা, এমন একটা পাপের বিষয়কে আপনি কোনো ভ্রুক্ষেপই করবেন না, কোনো গুরুত্বই দিবেন না, এটা কি কোনো মুমিন মুসলমানের কাজ হবে? কখনোই না, কখনোই না। তাহলে আমরা এখান থেকে কি করবো? হেল্প করবো, জায়েজ রয়েছে, কোনো সমস্যা নেই। বাকি হলো বাণিজ্যিক যেটা কি ইন্স্যুরেন্স, সেটা হারাম। সেটা লাইফের ইন্স্যুরেন্সই করেন, গাড়ি বাড়ির উপরেই করেন, আর আপনি ব্যবসা পণ্যের উপরেই করেন, যা কিছুর উপরে করেন, কেন? এর মধ্যে রয়েছে সুদ, এর মধ্যে রয়েছে কি জুয়া। এক পক্ষ দিবে নির্দিষ্ট, ঠিক না ঠিক, কিন্তু আর এক পক্ষ দিতেও পারে না দিতেও পারে, এটাই তো জুয়া। আর যখন আপনি টাকা দিলেন কি জন্যে? টাকা পাবেন এই জন্যে। তো টাকার বদলে যদি বেশি টাকা না হয় সেটাকে বলা হয় কি সুদ, ঠিক না? এবং এর মধ্যে কি রয়েছে? ধোকাবাজিও রয়েছে। কত দিবে আপনি জানেন না, নির্দিষ্ট কোনো কিছু করা আছে আপনি বিষয়টা? এই জন্যে বন্ধুগণ, যদি আমরা বাণিজ্যিক না করে সরকারি ভাবে বা কোম্পানির ভাবে যদি আমরা সমবায় ইন্স্যুরেন্স করি, জায়েজ রয়েছে, দেশের উন্নতি হবে। এবং এই অর্থটা কি করা যাবে? ব্যবসা বাণিজ্যে খাটিয়ে দেশের উন্নয়ন করা যেতে পারে, বিভিন্ন নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে, এখানের মাধ্যমে উন্নতি হতে পারে। তাহলে বন্ধুগণ চিন্তা করেন, এইভাবে প্রত্যেকটি বিষয়ে যদি আমরা দেখি যেখানেই সুদ রয়েছে তার বিকল্প ব্যবস্থা রয়েছে, তাহলে আমাদের শুধু বুঝতে হবে কিভাবে রয়েছে। এই জন্য আমরা যদি সচেতন হই, তাহলে আমাদের দেশে আমরা এই ধরনের ইসলামী সিস্টেমে ব্যাংক চালু করতে পারি, বেসরকারি ব্যাংক হতে পারে, সরকারি হতে পারে। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে বলবো, আসুন আপনারা চেষ্টা করুন, শরিয়া বোর্ড গঠন করুন এবং এটাকে দেরাসা করুন, গবেষণা করুন যে সরকারি, এখন যদি সরকারি দু চারটা ইসলামিক ব্যাংক তৈরি হয়ে যায়, তাতে সরকারের লাভ হবে না ক্ষতি হবে? আমাদের লাভ হবে না ক্ষতি হবে? প্রতি মাসে আমাদের জেদ্দা রিয়াদ দূতাবাস থেকে আমার নামে ফ্যাক্স আছে, ওই বিভিন্ন সময় তারা ওই কি বলে পাসপোর্ট রিনিউ করার জন্যে, নতুন পাসপোর্ট করার জন্যে, ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্যে, তো সেখানে লেখা থাকে যে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করা হবে বা অমুক তমুক বিভিন্ন সুযোগ সুবিধার কথা। এগুলো আমরা সাধারণ মানুষের কাছে প্রচার করলে মানুষজন আসার সুবিধা হয়, যার কারণে আমরা এটা সহযোগিতা করে থাকি। বন্ধুগণ, এর মাধ্যমে এই সৌদি আরবে দেখা গেছে যখন এটা প্রচার করি, স্বাভাবিক অনেক মানুষই বলে এটা ইসলামী ব্যাংক না, শতকরা দেখেছি, কারণ এখানে আসলে একটা ধর্মীয় অনুভূতি সৃষ্টি হয় অনেকেরই, হয়তো শতকরা 75 জনই বলে ইসলামিক ব্যাংকের ই নাই। তাহলে আর যদি আমাদের এম্বাসির পক্ষ থেকে সৌদি একই বলে সরকারি যদি ইসলামিক ব্যাংক থাকতো আর ওর অ্যাকাউন্টের জন্য যদি ডাক দিত, দেখা যেত অনেকেই সেখানে তাদের উপার্জিত অর্থ কি করত, ইনভেস্ট করত, তাতে আমাদের সরকার উপকৃত হতেন না, জনগণ উপকৃত হতো আর সরকারও হতো। কারণ যতগুলি ইসলামিক ব্যাংক হয়েছে বেসরকারি, বেসরকারিদের সঙ্গে যোগাযোগ করা যত কঠিন সরকারের সঙ্গে যোগাযোগ করা বড়ই সহজ, কি বলেন? তাহলে বন্ধুগণ, কারণ আমাদের সরকারের প্রতিনিধি আমাদের এখানে রয়েছে, রিয়াদে রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। এই জন্য আমরা বলবো সবার পক্ষ থেকে, আসুন আমাদের সরকারকে আমরা জানাতে চাই যে সুদ মিটিয়ে ইসলামী অর্থনীতির ভিত্তিতে আমাদের ইসলামী ব্যাংক গড়ে আমাদের নিজেকে এবং দেশকে জনগণকে সবাইকে সুদের সেই গ্রাস থেকে, সুদের সেই ক্ষতিকর দিক থেকে আমাদের বাঁচাবের জন্য একটা উপায় যেন হয়। দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সুযোগ সুবিধা করে দেন, যাদের হাতে এই দায়িত্ব আছে তারাও যেন এই পথে এগিয়ে আসেন। দোয়া করতে হবে, আল্লাহর নবী আলাইহিসসালাম তয়েফে গেছিলেন, জান নাই তয়েফে, ওরা কি ফুলের মালা দিয়েছিল, বলেছিল আহলান সাহালান মারহাবা, বরং আল্লাহর নবীর জিন্দিগির সবচাইতে কষ্টের দিন হলো তয়েফের দিন। আল্লাহর নবী চলে আসলেন, তিন মাইল ধরে লাইন ধরে সবাই পাথর মারল, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করল, তিনি বেহুস হয়ে একটি আঙ্গুরের বাগানে পড়ে লুটিয়ে পড়লেন মাটির মধ্যে, তিনি ওখান থেকে কিছু খেজুর পানি খেয়ে বের হয়ে পথে আসতেছেন। এবার জিব্রিল ফেরেশতা পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে হাজির হলেন কার কাছে, আল্লাহর নবীর কাছে, বললেন এই যে পাহাড়ের ফেরেশতা খালি অর্ডারটা করেন, মক্কার আকশাবাইন দুইটা পাহাড় দিয়ে মক্কাবাসীর একটু ছাতু বানাই দি, আটা বানাই দি, পিষে দি। আল্লাহর নবী কি বলেছিলেন, না মারার দরকার নেই এদেরকে, বলেছিলেন আল্লাহ মাহাদিল কওমা ফাইন্নাহু লা ইয়ালামুন, আল্লাহ আমার এই কওমকে হেদায়েত দাও, এরা জানে না তাই উল্টোটা করেছে, জুলুম করেছে, আমার হয়তো পরিচয় জানে না, আমার হয়তো বলার ভালো ভঙ্গিমা হয় না, আমি হয়তো তাদের কাছে ভালো করে উপস্থাপনা করতে পারি নাই, কারণ যেমন জনগণ হবে তেমনই কিন্তু আপনার শাসকও হবে, আপনি ভালো হন আপনার রাজাটাও ভালো আসবে ইনশাআল্লাহ, আপনি উল্টা পাল্টা চলবেন আর আপনি চাইবেন খলিফা উমার, এটা কি সম্ভব? এটা সম্ভব না। আল্লাহ নবী বলেন আল্লাহ না, বরং এদেরই উত্তরসূরি, এদেরই ওর সে জন্মগ্রহণ করবে এমন মানুষ যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর তার সঙ্গে কাউ কি শরীক করবে না। সেই বানুসকিফার মানুষের মাধ্যমেই ভারত উপমহাদেশে ইসলাম পৌঁছছে। আমরা তো আমাদের পুরোপুরুষ হিন্দু ছিল, মূর্তি পূজক ছিল, মাহমুদ বিন কাসিম আস-সাকাফির মাধ্যমে ভারতবর্ষে আমাদের বাংলাদেশ পর্যন্ত ইসলাম পৌঁছেছে। যদি আল্লাহর নবী সেই দিন দোয়া করতে হয় এই পাহাড়ের ফেরেশতা পিষে দাও, তাহলে আমাদের ইসলাম মুসলমান হওয়ার সুযোগটা আর হয়তো হতো না। বন্ধুগণ, এই জন্যে আমরা হেদায়তের জন্য দোয়া করব, সবার জন্য বদদোয়া না করে হেদায়তের দোয়া করবেন। এক কোম্পানিতে যেতাম, তো কোম্পানি আট মাস থেকে বেতন দেয় না, সবাই গালি মন্দ অনেক কিছু, আমি জুলুম সম্পর্কে আলোচনা করছিলাম, প্রশ্ন উত্তর পড়বে আর মাথা খারাপ, তাই বললাম কোম্পানির মালিককে গালি না দিয়ে আপনার দোয়া করলে হয় না, এত বড় জালেমের জন্য দোয়া করব। আমি বললাম শুনেন, আল্লাহর কাছে আপনারা দোয়া করেন, সামনের সপ্তাহে যখন আমি প্রোগ্রামে আসব, আমি আশা করি এই এক সপ্তাহের মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন, সত্যি যদি আপনারা দোয়া করেন। আল্লাহর হেদায়তের মালিককে, সমস্ত মানুষের অন্তরগুলি আল্লাহর ডান হাতের দুই আঙ্গুলের মধ্যে, ইকল্লিবু কাইফাশা, যেমন চাই তেমনই পরিবর্তন করে। আপনার আমি অনেক সময় বলি, আপনি আল্লাহর হক আদায় করেন, নামাজ পড়েন, আপনি আল্লাহর হক আদায় করেন না, আর আপনার কফিলের, আপনার কোম্পানির মালিকের অন্তর আল্লাহর হাতে, তিনি ওকে বলবে বেতন দিয়ে দাও, না ওইটা করবেই না আল্লাহ, বরং জালেম বানাই দিবে আরো তোমাকে শায়েস্তা করার জন্য। এই জন্য বন্ধুগণ, আমার মনে হয় সময় আমার শেষ হয়েছে, আপনার কিছু প্রশ্ন উত্তর থাকলে, প্রশ্ন থাকতে পারে, আসুন এই সম্পর্কে আলোচনা, কারণ আমি যে নোট নিয়েছিলাম অনেক সময়ের দরকার, আমি সংক্ষিপ্ত ভাবে শুধু এটুকুই বলবো, কারণ আমাদের মাগরিব পর্যন্ত সময়। আল্লাহ আমাদেরকে ইসলামী অর্থনীতি বুঝার তৌফিক দান করেন, যত প্রকার ইসলাম বিরোধী অর্থনীতি রয়েছে তা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালাল রুজি খেয়ে, কারণ হালাল রুজি না খেলে তো ভাই ইবাদতটাও কবুল হবে না, কি বলেন, হবে কবুল, দোয়া কবুল হবে? আপনার পোশাকটা হারামির পয়সার, আপনার রক্ত মাংস হারাম খেয়ে, গোজিয়াবিল হারাম, মালবাসও হারাম, কাইফা ইস্তাজাব, আন্না ইস্তাজাব, কিভাবে তার দোয়া কবুল হবে? আরাফার ময়দানে যতই কাঁদেন দোয়া কবুল হবে না, পৃথিবীর সারা পৃথিবীর মুসলমান আজ দোয়া কম করে নাই, কিন্তু কবুল কয়টা হয়েছে ভাই? তাহলে আসুন আমরা সুদ থেকে সুদ মুক্ত আমরা অর্থনীতি চাই, সুদ মুক্ত আমরা সমাজ চাই, সুদ মুক্ত আমরা রাষ্ট্র চাই, সুদ মুক্ত আমরা কি চাই? সারা পৃথিবী চাই সুদ মুক্ত, আমরা আমাদের দেশের ব্যাংক চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিল মুসলিমিন ওয়া লিসাইরিল মুসলিমিন। আমার এক ভাই প্রশ্ন করছেন, ধূমপান মাকরুহ না হারাম? তার আগে প্রশ্ন, হারাম কাকে বলে আর মাকরুহ কাকে বলে জানেন কি? আমাদের দেশেও ইসলামী বইগুলিতে লেখা থাকে মাকরুহ, হারাম, জায়েজ, না জায়েজ, কিন্তু এগুলির হুকুম আসলে কি আমরা অনেক সময় বুঝি না। হারাম যেটার পাশেই যাওয়া যাবে না, কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে। মাকরুহ মানে যেই জিনিসটাকে নিষেধ করা হয়েছে খুব শক্তভাবে না, হালকাভাবে, হালকাভাবে নিষেধ করা হয়েছে কিন্তু নিষেধ। মাকরুহ মানে অনেকেই মনে করে এটা বুঝি হালাল জিনিস। মাকরুহ প্রমাণ করতে দলিল লাগবে, তার দলিল ছাড়া নয়। এক মোল্লা একবার আমার সঙ্গে তর্ক শুরু করে দিল, রমজান মাসে ইফতারির পরে বড় বড় দাড়ি নিয়ে বিড়ি খাচ্ছে। বললাম, কি ব্যাপার মুরব্বি আপনি? কয়টা মাকরুহ জিনিস, অসুবিধা নেই। মাকরুহ মানে কি অসুবিধা নাই না? মাকরুহ মানে এটা খারাপ জিনিস, খাওয়া যাবে না, তবে এর হারামটা শক্তভাবে না, তবে সেটা নিষেধ। তুমি মাকরুহ বুঝেন না, হারাম হারামও বুঝেন না, ওকে আর কি বুঝাবো? বন্ধুগণ, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, হিরোইন, যত কিছু ড্রাগ রয়েছে এই সবই হারাম। সবই কি হারাম? এক হুজুরে কয়, বিড়ি হারাম, সাজায়ের বা তাবাক বা হাশিস, এই নাম ধরে কি কোরআন হাদিস আছে? আমি বললাম যে ইসলাম এটুকুই বুঝেছেন আপনি? ইসলাম সবকিছুর কিছু মূলনীতি দিয়ে দিয়েছে, এই মূলনীতি যেটা পড়বে সেটাই হারাম। অপচয় হালাল না হারাম? বিড়ি যেটা খান হারাম না অপচয়ই না কোনো কাজে আসে? এটা সারা পৃথিবীতে একদিনের কত অপচয় হয়? 80 কোটি আরো বেশি। যদি একজন মানুষ 1 রিয়াল করে খরচ করে তাহলে কত করে খরচ হয়? 50 বাদই দিলেন হয়তো খাই না, 50 যদি খাই কত কোটি মানুষ সারা পৃথিবীতে এখন? বাদ দেন বাংলাদেশে আসেন, যেই গরিব দেশের মানুষ দৈনন্দিন তাদের পেট চলে না এমন দেশে বিড়ি খেয়ে কত টাকা নষ্ট হয়। এই টাকাটা যদি এক ফান্ডে জমা করে প্রতিদিন ওই গুচ্ছ গ্রাম বানানো হয়, বানানো যাবে না? যাবে না। আমাদের দেশে ধর্মের নামে অপচয় হয়, আমাদের নামে ধর্মের নামে অপচয় হয়। শবে বরাত করে কত কোটি টাকা নষ্ট করে, শবে মেরাজ করে কত কোটি টাকা নষ্ট করে, মিলাদ পড়িয়ে কত টাকা নষ্ট করেছেন, কোরআন খানি করে কত টাকা নষ্ট করেছেন। তাহলে ধর্মের নামেও আপনারা অপচয় করেন। যদি ওই শবে বরাতের 5 কোটি টাকা এক জায়গায় জমা করা হয়, কথার কথা ধরে নিলাম, তাহলে কতগুলি গরিব কি স্টাবলিশ করা যাবে? আজ থেকে 15 বছর আগে ইসলামিক ব্যাংক একটা পরিসংখ্যান করে দেখেছে, বাংলাদেশের মানুষ যাদের উপরে জাকাত ফরজ, তারা যদি জাকাত ঠিক মতো বের করে তাহলে বাংলাদেশে একটাও গরিব থাকবে না। সৌদি আরবে সোনার হরিণ ধরতে আসতে হবে না, বাংলাদেশেই হরিণ পাওয়া যাবে। কি বলেন? আরে টাকার না হরিণ হলে তো সুন্দরবনের হরিণ তো কমপক্ষে ধরতে পারবেন। কি বলেন? তাহলে এটা হারাম ভাই, অনেক কারণে এটা হারাম, এটা অপচয়, এটা নিঃসন্দেহে খাবিস জিনিস, নোংরা জিনিস। মসজিদে বসে বেড়ি খেতে পারবেন কিন্তু পায়খানায় বসে? কি বলেন? হ্যাঁ, আপনার মুরব্বির সামনে বিড়ি খেতে পারবেন? তাহলে জিনিসটা খাবিস, নোংরা। আমি নীলফামারী এলাকায় ছিলাম, রংপুর এলাকায়, যেখানে তামাক তৈরি হয়, তামাক যেখানে প্রোডাকশন হয়, আমার মামুন ভাইয়ের এলাকা, ওই এলাকাতে কথা হচ্ছে কি, তাহলে এটা খাবিস জিনিস। ইবলিস শয়তানকে যদি হাজির করা হয়, জিজ্ঞেস করা হয় তুমি বিড়ি খাও, বলবে না, অসম্ভব, কারণ জানে এটা ক্ষতিকর জিনিস। কিন্তু আমরা পাগল মানুষ বুঝি না, এর মাধ্যমে ক্যান্সার হয়, এর মাধ্যমে হার্টের সমস্যা হয়, কত সমস্যা। এই জন্য এটা শরিয়াতের দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, এটা শারীরিক দৃষ্টিকোণ থেকে বা মেডিকেল সায়েন্স দৃষ্টিকোণ থেকে, সব দিক থেকে হারামের মধ্যে কোনো সন্দেহ নেই। আসুন, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন জেনে সেটা আমল এবং অন্যের কাছে দাওয়াত ও তাবলীগ করার তৌফিক দান করে। আমাদের কাজ হবে কয়টা? তিনটা। সঠিক দিন জানা, উল্টা পাল্টা না, এবং সেই অনুযায়ী আমল করা। তিন নম্বরে ওই আমলটা আরেকজনের কাছে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে পৌঁছা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আমি পরিশেষে আবারও আমাদের আজকের প্রধান মেহমানকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে আশীর্বাদ জানাচ্ছি। তিনি আমাদের কষ্ট করে এখানে হাজির হয়েছেন, আপনারা যারা হাজির হয়েছেন, আমাদের মাশায়েখরা যারা হাজির হয়েছেন, বিশেষ করে প্রতি বছরে আপনারা আমাকে দাওয়াত করে সেই সুদূর আহসাহুব থেকে নিয়ে এসে আপনাদের এই অধমকে কিছু বলার সুযোগ করে দেন, এই জন্য আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইখানে যেভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, জান্নাতুল ফেরদাউসের আলা দরজায় নবী সিদ্দিকিন সোহাদা সলেহীন সবার সঙ্গে আমাদের একসঙ্গে থাকার সুযোগ করে দিন। এই দোয়ায় আল্লাহর কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন, আজকে আমাদের মজলিসকে কিয়ামতের মাঠে ওসিলার নাজাতের ওসিলা বানাই দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।